Galaxy. এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العلي.
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা আহওয়াজ শহর সফর শেষ করেছিলাম। আহওয়াজ শহরের কাঠ শিল্প জাদুঘর দেখে এই শহরের কাঠ শিল্প এমনকি ফার্নিচারের কারুকাজ সম্পর্কেও চমৎকার একটি ধারণা পাওয়া গেছে। আহওয়াজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক আকর্ষণের পাশাপাশি এখানকার বিচিত্র গোত্র ও বংশের সৌন্দর্য দেখেও আকৃষ্ট হয়েছি আমরা। একই শহরে বহু গোত্রের লোকজনের সহাবস্থান সত্যিই চমৎকার একটি ব্যাপার।
লোর জনগোষ্ঠীর পাশাপাশি ফার্সরা যেমন বসবাস করছে, তেমনি আরবদের উপস্থিতিও লক্ষণীয় ছিল। বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের এক অনন্য পরাকাষ্ঠা দেখিয়েছে আহওয়াজের অধিবাসীরা। বিশেষ করে ইরাকের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধের সময় এরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্ব ও সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আপন দেশের জল, স্থল, অন্তরীক্ষের সুরক্ষায় এগিয়ে এসেছিল। সেই সমৃদ্ধ ইতিহাস সৃষ্টি করেছে এই শহর। ঐতিহাসিক এই শহর ছেড়ে এবার আমরা যাব খুজিস্তানেরই আরেকটি শহরের দিকে। শহরটির নাম শুশ। কথা আর না বাড়িয়ে বরং আজকের শুশ সফরের পালা শুরু করা যাক। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
খুজিস্তান প্রদেশ দর্শনীয় নানা নিদর্শনে ভরপুর একটি প্রদেশ। এখানকার শহরগুলোতে রয়েছে বিচিত্র বিষয়। এগুলোর যে কোনো একটি নিদর্শনের দিকে তাকালেই ইরানের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতি দর্শকের গভীর ধারণা ও চিন্তাদৃষ্টির পথ উন্মুক্ত হয়ে যায়। প্রাচীন শুশ শহরের দিকে যাচ্ছি আমরা। আহওয়াজ থেকে 135 কিলোমিটার উত্তরে অবস্থিত এই শুশ শহর বিশ্বের সবচেয়ে পুরনো আবাসিক এলাকা। খ্রিস্টপূর্ব 4200 বছর আগে এখানে এই আবাসন গড়ে উঠেছিল। বছরের পর বছর ধরে এই শহরটি ইলামিদের প্রাচীন সভ্যতার কেন্দ্র ছিল। একই সাথে হাকামানেশিদের বিশাল সাম্রাজ্যের শীতকালীন রাজধানী হিসেবেও সমৃদ্ধ ছিল সুশহর। এ কারণে এই শহরটির ঐতিহ্য এত প্রাচীন, প্রাচীনত্বের ঐশ্বর্য দেখতে পাওয়া যাবে শহরে ঢোকার পথেই। পুরানো সুশ এলাকায় গেলে সেখানকার প্রাচীন ও ঐতিহাসিক বহু স্থাপনা সহজেই নজরে পড়বে।
সুশের দুটি প্রাচীন নিদর্শন বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। একটি হল চোগাজাম্বিল প্রার্থনালয় এবং অপরটি প্রাচীন সুসংগন। রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এবং প্রাচীন সভ্যতার কয়েকটি সমৃদ্ধ নিদর্শনও। এইসব নিদর্শন ইরানের অভ্যন্তরীণ দর্শনার্থীদের যেমন আকৃষ্ট করে, তেমনি বিদেশি পর্যটকদের জন্য এগুলো খুবই দর্শনীয় এবং আকর্ষণীয়। প্রাচীন এই সুশ এলাকাটি 2015 খ্রিস্টাব্দে পৃথিবীর ইতিহাসে একটি বিরল নিদর্শন হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। এখানে রয়েছে সৌর বা দ্বিতীয় আর্দেশিরের প্রাসাদ, রয়েছে আপাদানা প্রাসাদ, প্রাসাদের পূর্ব গেইট, হাদিস গেইট, 15th সিটি, সুশ জামে মসজিদ এবং ইসলামী শাসনামলের বহু স্থাপনা। আরও রয়েছে অক্রোপুল টিলা এবং ফরাসি কেল্লার মতো অনেক নিদর্শন। এগুলোর এক একটি নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠান করা যেতে পারে, কিন্তু তত সময় আমাদের হাতে নেই। একটু বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
শুরুতেই বলেছি যে সুশ আসলে বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি। এখানে রয়েছে প্রথম নগরবাসীর নিদর্শন এবং এ অঞ্চলের প্রথম বৃহৎ বাণিজ্যিক নিদর্শন। রয়েছে প্রাচীন কয়েকটি টিলাও। প্রাচীন ওই টিলাগুলো থেকে পুরো শহর এবং তার আশেপাশের চমৎকার দৃশ্য সহজেই লক্ষ্য করা যায়। এই টিলাগুচ্ছের নাম সপ্ত টিলা, এ নামেই টিলাগুলো সুপরিচিত। এই টিলাগুচ্ছের একটি বিষয় হল ইলামিদের গোরস্তান। ক্রিসেন্ট বা বাঁকা চাঁদের আকৃতির খিলান রয়েছে এই সমাধিতে। ওই খিলানকে বিশ্বের সর্বপ্রথম খিলান বলে মনে করা হয়। মঙ্গলদের হামলার সময় কিংবা ইরানের উপর ইরাকে চাপিয়ে দেয়া যুদ্ধের সময় এইসব নিদর্শন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিলাগুচ্ছের মধ্যে আরও একটি নাম করা টিলা হল অক্রোপুল। লুভার প্যারিস মিউজিয়ামের ভেতর এই অক্রোপুল টিলার মূল্যবান বহু নিদর্শন সংরক্ষণ করা আছে। এগুলোর মাঝে সবচেয়ে খ্যাতি পেয়েছে কুইন নমিরাস্তুনের ভাস্কর্য, মাটির তৈরি কাপ এবং কোড অফ হামুরাবি। সুশের মৃৎপাত্র, বিশেষ করে বাটির রং, ছোলার রঙের মতো বাদামি। এটি বৃদ্ধাঙ্গুলির মাথার ভেতরের অংশের মতো দেখতে একটি বড় পাথর। ওই পাথরে খোদাই করে লেখা হয়েছে বাণিজ্য সংক্রান্ত কিছু নিয়মনীতি। 2.5 মিটার উঁচু ওই পাথরে 34টি লাইনে আইনের ধারাগুলো কিউনিফর্ম বর্ণে লেখা হয়েছে। এই টিলার উপরেই সুশ নামে বিখ্যাত কেল্লা বা দুর্গটি নির্মিত হয়েছে। 1897 খ্রিস্টাব্দে ফরাসি পুরাতত্ত্ববিদদের মাধ্যমে মধ্যযুগীয় স্টাইলে এই কেল্লাটি নির্মিত হয়। এ নিয়ে আমরা আরও কিছু কথা বলব খানিক পরে, এখন একটু বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
সুশ দুর্গ নিয়ে কথা হচ্ছিল বিরতির আগে। বিখ্যাত সেন্ট বাসিল গির্জার আদলে তৈরি করা হয়েছে এই দুর্গটি। দুঃখজনক বিষয়টি হল এখানকার মূল্যবান বহু স্থাপত্য নিদর্শন বিদেশি পুরাতত্ত্ববিদদের মাধ্যমে পাচার হয়ে গেছে। বলে রাখা ভালো যে এই দুর্গটি দেখার পর অবশ্যই আপাদানা প্রাসাদটি দেখতে ভুল করবেন না। দারিউস সিনিয়রের আমলের এই প্রাসাদটিও তাখতে জামশিদ বা পার্স পলিসের মতোই বিশ্বব্যাপী খ্যাতিমান। কিন্তু প্রাসাদের পাথরের পিলার আর ইটের প্রাচীরগুলো আলেকজান্দ্রীয় আক্রমণে এখন আর খুব বেশি কিছু অবশিষ্ট নেই, সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। অবশ্যই পিলারগুলোর মাথায় যেসব কারুকাজ এখনও দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় এই প্রাসাদটি কতটা ঐশ্বর্যময় ছিল। হাঁটু গেড়ে বসে থাকা পিঠাপিঠি দুটি গরুর ভাস্কর্য এখনও লক্ষ্য করা যায়।
তো যাই হোক শ্রোতাবন্ধুরা, আসরের সময় ফুরিয়ে এসেছে, হাতে একেবারেই সময় নেই। যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠান উপভোগ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পরবর্তী আসরে আবারও কথা হবে অন্য কোনো নিদর্শন নিয়ে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এ প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সূরা বাকারা 253 থেকে 255 আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। 253তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد।
এই সকল নবী আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাদের কাউকে পদমর্যাদায় উন্নীত করেছেন। আমি মারিয়াম পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শনাবলী দান করেছি এবং তাকে পবিত্র আত্মা বা জিব্রাইলের মাধ্যমে শক্তিশালী করেছি। আল্লাহ চাইলে এইসব নবী আসার পর এবং মানুষের কাছে স্পষ্ট নিদর্শনাদি আসার পরও তারা একে অপরের সাথে যুদ্ধ করত না, কিন্তু আল্লাহ মানুষকে পথ নির্দেশনা বা হেদায়ত গ্রহণে বাধ্য করতে চাননি। মানুষ সত্য মেনে নেওয়ার ব্যাপারে মতবিরোধে লিপ্ত ছিল, তাদের মধ্যে কেউ কেউ ঈমান এনেছিল, আবার অনেকেই কাফের বা অবিশ্বাসী হয়েছিল। আল্লাহ যদি চাইতেন তাহলে এই দুই দল পরস্পরের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন।
আগের আয়াতে বলা হয়েছিল আল্লাহ হযরত দাউদ আলাইহিসসালামকে প্রজ্ঞা ও শাসন ক্ষমতা দান করেছেন। এই আয়াতে নবীদের মধ্যে মর্যাদা ও অবস্থানের পার্থক্য সম্পর্কে বলা হয়েছে। সমস্ত নবীরা একই মর্যাদার অধিকারী নন, তাঁদের কারো উপর কারো শ্রেষ্ঠত্ব রয়েছে। যেমন হযরত মুসা আলাইহিসসালাম কোনো মাধ্যম ছাড়াই আল্লাহর সাথে কথা বলতেন এবং হযরত ঈসা আলাইহিসসালাম সবসময় হযরত জিব্রাইলের মাধ্যমে সাহায্য পেতেন। এরপর মানুষ সম্পর্কে আল্লাহর এক গুরুত্বপূর্ণ নীতির কথা উল্লেখ করে বলা হয়েছে, মানুষ তার নিজস্ব পথ নির্ধারণের ক্ষেত্রে স্বাধীন। তারা ইচ্ছে করলে ঈমান আনতে পারে, আবার নাও আনতে পারে। তারা ইসলামের নবীর অনুসারী হতে পারে কিংবা অন্য কোনো নবীর প্রতিও ঈমান আনতে পারে। নিঃসন্দেহে যদি আল্লাহ চাইতেন তবে তিনি মানুষের মধ্যে মতবিরোধ ও বিবাদ দূর করতে পারতেন এবং সব মানুষকে জোর করে একই পথের অনুসারী করতেন, কিন্তু এটা আল্লাহর নিয়ম নয়। বরং আল্লাহর নিয়ম হল মানুষ স্বাধীনভাবেই কোনো ধর্ম গ্রহণ করবে অথবা কোনো ধর্মকে প্রত্যাখ্যান করবে।
এই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, জোরপূর্বক ধর্মে দীক্ষিত করা মূল্যহীন। কেউ যদি স্বেচ্ছায় কোনো ধর্ম গ্রহণ করে তবেই তার মূল্য থাকবে। তাই ধর্ম নিয়ে মানুষের মধ্যে মতভেদ থাকা স্বাভাবিক এবং কোনো ধর্ম গ্রহণ করা বা না করা মানুষের ইচ্ছা বা বিচার বিবেচনার উপর নির্ভর করে। দ্বিতীয়ত, আল্লাহ নবীদেরকে স্পষ্ট যুক্তি ও দলিল প্রমাণ সহকারে পাঠিয়েছেন। মানুষ কখনো অহমিকা বা খেয়ালিপনার কারণে এবং কখনো অজ্ঞতার কারণে নবীদেরকে মেনে নেয় না। এরপরের আয়াত অর্থাৎ 254 নম্বর আয়াতে বলা হয়েছে,
হে
ইমানদারগণ, আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যেদিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না, আর কাফেররাই হলো প্রকৃত সীমা লঙ্ঘনকারী।
এই আয়াতে মুমিনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে দুনিয়ার জীবনকে যেন তারা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে এবং কিয়ামত বা বিচার দিবসের জন্য তারা যেন পাথেয় সংগ্রহ করে। তাই এ দুনিয়াতেই আল্লাহর সাথে লেনদেন করতে হবে এবং এজন্য নিজের সম্পদ থেকে অন্যদের দান খয়রাত করতে হবে। বিচার দিবসে কেনা ও বেচার কোনো ব্যবস্থা নেই এবং শাস্তি থেকে মুক্তি পাওয়া বা সৌভাগ্য কেনার কোনো সুযোগ নেই। বন্ধু এবং নিজের আত্মীয় স্বজনের মধ্যে মহৎ লোকদের উপর ভরসা করা উচিত নয়, কারণ বিচার দিবসে তারাও কোনোই উপকার করতে পারবে না এবং তাদের সুপারিশ ও মধ্যস্থতাও কোনোই কাজে লাগবে না।
এই আয়াতের শিক্ষণীয় বিষয় হল, আমাদের মধ্যে দানশীলতার মনোভাব সৃষ্টির জন্য আল্লাহ তিনটি দিকের কথা উল্লেখ করেছেন। প্রথমত, মানুষের যা কিছু আছে তার সবই আল্লাহর দেওয়া। দ্বিতীয়ত, আল্লাহ তার দেওয়া সম্পদ থেকে কিছু অংশ দান করতে বলেছেন, সমস্ত সম্পদ দান করতে বলেননি। তৃতীয়ত, বিচার দিবসে এই দান অন্য সব বন্ধু চেয়ে ভালো বন্ধু হয়ে দেখা দেবে। সবশেষে আজ আমরা 255 নম্বর আয়াতের দিকে নজর দেব। এ আয়াতে বলা হয়েছে,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, অনাদি। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে অনুরোধ করতে পারে? তাঁদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে তা তিনি অবগত আছেন। তাছাড়া তাঁর অনন্ত জ্ঞানের কোনো বিষয়েই কেউ ধারণা করতে পারে না। অবশ্য আল্লাহ যতটা চান ততটা জ্ঞান কাউকে দান করেন। তাঁর আসন আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত। এসবের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি মহান ও মহিয়ান।
এই আয়াতে কুরসি শব্দ থাকায় তা আয়াতুল কুরসি নামে বিখ্যাত। এতে এক আল্লাহর গুণাবলী ও সত্তার বর্ণনা দেওয়া হয়েছে। সমস্ত ঐশী ধর্মের মূল বাণী হল তৌহিদ বা একত্ববাদ। একত্ববাদ মানুষকে মূর্তি ও কল্পিত খোদার উপাসনা করা থেকে মুক্তি দেয়। তৌহিদ মানুষকে তাগুতি ও অত্যাচারী শাসকের জাঁতাকল থেকে মুক্ত করে তাদেরকে স্বাধীনতা ও সৌভাগ্যের পথ দেখায়। লা ইলাহা ইল্লাল্লাহু হল এমন এক পরিচিত বাক্য যা জন্মের সময় মুসলমান নবজাতকের কান ও অন্তরকে প্রশান্তি দেয় এবং প্রতিদিন আজানের মধুর ডাকের সাথে এই বাক্য তার সত্তায় মিশে যায়। লা ইলাহা ইল্লাল্লাহুর অর্থ হল আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য হবার যোগ্য নয়। সমস্ত পূর্ণতা ও সৌন্দর্যের উৎস তিনি। আল্লাহ ছাড়া যা কিছু আছে তাদের কেউই নিজ থেকে পূর্ণতার অধিকারী নয় বলে তারা উপাস্য হতে পারে না এবং তারা ভক্তি শ্রদ্ধা পাবারও যোগ্য নয়। প্রকৃত জীব হল সেই জীবন যার ধ্বংস নেই এবং ওই জীবনের অধিকারী হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর সবই ধ্বংসশীল। একমাত্র আল্লাহই কারো উপর নির্ভরশীল নয় এবং সব কিছুই আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ কখনোই দুর্বলতা, ক্লান্তি, ঘুম ও তন্দ্রার শিকার হন না। আল্লাহ যদি মুহূর্তের জন্য বিশ্বজগতের নিয়ন্ত্রণ ছেড়ে দিতেন তাহলে কোনো কিছুই অবশিষ্ট থাকত না। তিনি সব কিছুর মালিক এবং সবই তার রাজত্বের অন্তর্ভুক্ত বা মালিকানাধীন। ফলে আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করব না, আর কেনই বা করব। অবশ্য মুশরিকরাও আল্লাহকে বিশ্বের স্রষ্টা বলে মনে করে, কিন্তু তারা এটাও মনে করে যে বিভিন্ন মূর্তি তাদের মুক্তির জন্য সুপারিশ করবে। এই আয়াতে বলা হয়েছে, কল্পিত ও মন গড়া আশ্রয় ত্যাগ করো, শুধুমাত্র ঐশী মহাপুরুষ নবী বা আল্লাহর আউলিয়ারা সুপারিশ করতে পারবেন, এবং তারাও আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না। আয়াতের শেষাংশে কুরসি শব্দ প্রয়োগ করে আল্লাহর অসীম শক্তি ও জ্ঞানের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, আল্লাহ শুধু প্রাণযুক্ত সত্তার মালিক নন, সমস্ত সৃষ্টি জগতের সব কিছুর উপরই তাঁর কর্তৃত্ব রয়েছে এবং কোনো কিছুই তাঁর কর্তৃত্ব ও ইচ্ছা থেকে স্বাধীন নয়।
এ আয়াতের শিক্ষণীয় দিক হল, আমরা এমন সত্তার কাছে মাথা নত করব যিনি জ্ঞান, ক্ষমতা, অনুগ্রহ সহ সকল ক্ষেত্রে চরম পূর্ণতার অধিকারী এবং যিনি সব ধরনের দুর্বলতা ও দোষ ত্রুটি থেকে মুক্ত। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
ইমাম মাহদী আর স্বল্প মেয়াদের অনুপস্থিতির যুগে তার প্রথম প্রধান প্রতিনিধি ছিলেন ওসমান বিন সাইদ আমিরি। ওসমান বিন সাইদ হিজরি 266 সনে ইন্তেকাল করলে তার প্রতিনিধিত্বের যুগ শেষ হয়। তিনি শত্রুদের অনেক ষড়যন্ত্র বানচাল করেছিলেন। ইমাম মাহদীর জীবন রক্ষায় তিনি সরকারের লোকদের সামনে এমন একটা ভাব ফুটিয়ে তুলেছিলেন যে ইমাম হাসান আসকারির কোনো সন্তানই ছিল না। অন্যদিকে মুনাফিকদের সৃষ্ট নানা সন্দেহ ও নানা মিথ্যা দাবির হোতাদের বিভ্রান্তি তিনি নিরসন করেছিলেন। ওসমান বিন সাইদের ওফাতের পর তাঁর খোদাভীরু, গুণী ও বিশ্বস্ত সন্তান মুহাম্মদ বিন ওসমান পিতার স্থলাভিষিক্ত তথা ইমাম মাহদীর প্রতিনিধি হন। মুহাম্মদও তাঁর পিতার মতোই ইমাম মাহদীর পিতা ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের প্রশংসা ও প্রতিনিধিত্বের স্বীকৃতি পেয়েছিলেন।
ইমাম মাহদী আলাইহিসসালাম তার প্রথম খাস প্রতিনিধির মৃত্যুতে শোকবার্তা পাঠান এই প্রতিনিধির পুত্র মুহাম্মদ বিন ওসমানের কাছে। তিনি লিখেছেন, পরিপূর্ণ সৌভাগ্যের একটি হল এটি যে মহান আল্লাহ তোমার মতো সন্তান দান করেছেন যাতে পিতার স্থলাভিষিক্ত হতে পারো এবং তার জন্য আল্লাহর কাছে রহমত চেয়ে দোয়া করতে পারো। মুহাম্মদ বিন ওসমানও আলেম সমাজ ও জনগণের কাছে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হিসেবে সুপরিচিত ছিলেন। তার ন্যায়নিষ্ঠা, ক্ষুধাভীতি ও আমানতদারির সুনাম সবার কাছে ছড়িয়ে পড়ায় ইমাম মাহদির দ্বিতীয় খাস প্রতিনিধি হিসেবে তিনি সংশ্লিষ্ট সব মহলের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন। মোহাম্মদ বিন উসমান প্রায় 40 বছর ধরে বিচক্ষণতা, দক্ষতা ও বিনম্রতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ বিন উসমান এমন সময় ইমাম মাহদির দ্বিতীয় খাস প্রতিনিধির দায়িত্ব পালন শুরু করেন যখন এই মহান ইমাম সম্পর্কে তখনও কারো কারো মধ্যে সন্দেহ বা অবিশ্বাস বিরাজ করছিল। তিনি ইমামতের জনসংযোগ বিষয়ক তত্ত্বাবধায়ক নেটওয়ার্ক এবং একদল বিশিষ্ট আলেম ও চিন্তাবিদদের সহায়তা নিয়ে জনগণের মধ্যে সঠিক পথ নির্দেশনা দান ও বিভ্রান্তি নিরসনের কাজ অব্যাহত রাখেন। মোহাম্মদ বিন ওসমান একজন বড় আলেম ছিলেন এবং কয়েকটি বই লিখেছিলেন। তিনি ইমামতের জনসংযোগ বিষয়ক তত্ত্বাবধায়ক নেটওয়ার্ককে শক্তিশালী করেছিলেন।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদির দ্বিতীয় খাস প্রতিনিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তার স্বল্প মেয়াদের অনুপস্থিতির যুগে জনগণ ও ইমামের মধ্যে জ্ঞানগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্র সহ নানা ক্ষেত্রে সুস্থ ও নির্ভরযোগ্য সম্পর্কের সেতু বন্ধন গড়ে তোলা। তিনি এই দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছিলেন এবং জনগণকে সুপথ দেখাতে ইমামের দৃষ্টিভঙ্গিগুলো ও নির্দেশনাকে যথাযথভাবে তুলে ধরতেন। এই যুগে আব্বাসীয় শাসন দুর্বল হয়ে আসছিল, নানা অঞ্চলে বেশ কয়েকটি বিদ্রোহ ঘটে এবং বহু এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হয়ে যায়। বিদ্রোহগুলোর প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের আহলে বাইতের অনুরাগী ও অনুসারীদের উপর সামরিক নজরদারিও জোরদার হয়েছিল যাতে তারা বড় কোনো গণজাগরণ বা অভ্যুত্থান না ঘটান।
ইমাম মাহদির স্বল্প মেয়াদের অনুপস্থিতির যুগে তার তৃতীয় খাস প্রতিনিধি ছিলেন হুসাইন বিন রুহ নওবাক্তি। তাকে এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত করে গড়ে তুলেছিলেন মোহাম্মদ বিন উসমান। তিনি ইন্তেকাল করেছিলেন হিজরি 305 জামাউদ্দিউল আওয়াল মাসের শেষ দিনে। এই দিনে যে তার মৃত্যু হবে সেটা ইমাম মাহদি আল ইসলাম তাকে আগেই জানিয়ে দিয়েছিলেন। তাই তিনি নিজের মৃত্যু শয্যায় থাকা অবস্থায় একদল শীর্ষস্থানীয় আহলে বাইত পন্থী তথা শিয়া মুসলমানদের নিজের কাছে আসতে বলেন এবং তাদেরকে জানিয়ে দেন যে ইমামের নির্দেশ অনুযায়ী তাঁর নতুন তথা তৃতীয় খাস প্রতিনিধি হচ্ছেন হুসাইন বিন রুহ নওবাক্তি। ইমাম এই চিঠিতে তাঁকে মর্যাদাসম্পন্ন ও নির্ভরযোগ্য ব্যক্তি বলে উল্লেখ করেন এবং তার সাফল্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। জনাব নওবাক্তিও ছিলেন একজন খোদাভীরু, বিজ্ঞ, দূরদর্শী ও জ্ঞানগত ক্ষেত্রে বিশিষ্ট অবস্থার অধিকারী। 21 বছর ধরে ইমাম মাহদির প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের পর তিনি 326 হিজরিতে ইন্তেকাল করেন।
হুসাইন বিন রুহ নওবাক্তি যখন ইমাম মাহদির তৃতীয় খাস প্রতিনিধি হন তখন জনগণের মধ্যে ইমাম মাহদির পরিচিতি তুলে ধরাটা কিছুটা নিরাপদ ছিল। আব্বাসীয় শাসকদের প্রশাসনে আলে ফুরাত বংশের শিয়া মুসলমানদের প্রভাবের কারণে তবু হিজরি 312 নওবাক্তি সরকার বিরোধীদের সঙ্গে সহযোগিতার ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার হন এবং 5 বছর জেলে থাকেন। কিন্তু এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতরা ক্ষমতাচ্যুত হলে তিনি 317 হিজরিতে মুক্তি পান এবং নিজ দায়িত্ব পালন অব্যাহত রাখেন ইমাম মাহদির আগের প্রতিনিধির মতোই। মোহাম্মদ বিন আলী শাল মাগানি নামের এক ব্যক্তির ফিতনা ছিল নওবাক্তির প্রতিনিধিত্বের যুগের এক বড় বিচ্যুতি। শাল মাগানি প্রথমে নিজেকে নওবাক্তির প্রতিনিধি বলে দাবি করেন এবং এরপর স্বয়ং ইমামের খাস প্রতিনিধি এবং পরে নিজেকেই প্রতিশ্রুত মাহদি বলে দাবি করেন।
নওবাক্তি শালমাগানির বিভ্রান্তি তুলে ধরেন ও তত্ত্বাবধায়ক নেটওয়ার্কের মাধ্যমে জনগণকে বিষয়টি জানানোর ব্যবস্থা করেন। ইমাম মাহদি আল ইসলাম নিজে এ ব্যাপারে এক চিঠিতে শালমাগানিকে বিভ্রান্ত বলে উল্লেখ করেন এবং তার প্রতি ও তার অনুসারীদের প্রতি আল্লাহর চিরস্থায়ী অভিশাপ কামনা করেন। জনাব নওবাক্তের পর ইমাম মাহদির স্বল্পকালীন অনুপস্থিতির সময়ে তাঁর চতুর্থ খাস প্রতিনিধি হন আলী বিন মোহাম্মদ সামুরাই। মৃত্যুর আগে নওবাক্ত ইমাম মাহদির পক্ষ থেকে এই নিয়োগের কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেন। জনাব সামুরাই দমনপীড়নের এক কঠিন পরিস্থিতিতে দূরদর্শিতা ও একনিষ্ঠতা নিয়ে ইমামের প্রতিনিধিত্বের এই দায়িত্ব পালন করেন 3 বছর পর্যন্ত। 329 হিজরিতে মৃত্যুর আগে তিনি ইমাম মাহদির স্বল্পকালীন অনুপস্থিতির যুগ শেষ হওয়ার কথা ঘোষণা করেন। এরপর শুরু হয় ইমামের দীর্ঘকালীন অদৃশ্য থাকার যুগ, যা আজও অব্যাহত রয়েছে।
শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য সেদেশের ভেতরে ও বাইরের বিভিন্ন মহল থেকে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু প্রতিবারই হোঁচট খাচ্ছে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। তারপরও এ চেষ্টা থেমে নেই। আজকের অনুষ্ঠানে আমরা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলোচনা তুলে ধরব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় তালেবান ও কাবুল সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর আরও বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। এরও আগে গত বছর ফেব্রুয়ারিতে দোহায় তালেবান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তিতে মার্কিন সরকার 2020 সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে বলে প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে তালেবানরাও আফগানিস্তানে সহিংসতা বন্ধ করার পাশাপাশি বিদেশি সেনাদের উপর হামলা বন্ধ এবং সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছিল। চুক্তিতে এও বলা হয়, মার্কিন সরকার প্রথম 135 দিনের মধ্যে আফগানিস্তান থেকে 8,600 সেনা প্রত্যাহার করে নেবে। এর পাশাপাশি নেটো জোটের সেনা সংখ্যাও কমিয়ে আনার কথা ছিল। এছাড়া নেটো জোটের সেনারা আফগানিস্তানে মোতায়েন 5টি সামরিক ঘাঁটি ছেড়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন সরকার। এরপর অবশিষ্ট বিদেশি সেনারা সবাই 2020 সালের শেষ নাগাদ আফগানিস্তান ছেড়ে চলে যাবে বলে চুক্তিতে বলা হয়েছিল। এমনকি জাতিসংঘ এবং মার্কিন সন্ত্রাসবাদের তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছিল, যদিও সে কথা মিডিয়ায় তেমন আসেনি।
তালেবানের সঙ্গে চুক্তি হলেও মার্কিন সরকার এখন পর্যন্ত একটি প্রতিশ্রুতিও পালন করেনি। এর ফলে তালেবানরাও কাতার বৈঠকে আফগানদের মধ্যে শান্তি প্রক্রিয়ার সহায়তার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তারা এখন আর তা মানছেন না। তালেবানরা দাবি জানিয়েছে হোয়াইট হাউস যদি তাদের আগের প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলে তাহলে তারাও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। তালেবানরা একদিকে আফগান সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়ায় অগ্রগতির জন্য মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের শর্ত জুড়ে দিয়েছে, অন্যদিকে আফগানদের মধ্যে আলোচনায় সরকার পক্ষের চাওয়া পাওয়াকে তোয়াক্কা না করে তালেবানরা নিজেদের বাড়তি দাবি দাওয়া পেশ করেছে। এসব কারণে আফগান শান্তি প্রক্রিয়া কার্যত অচলাবস্থার সম্মুখীন হয়েছে।
আফগানিস্তানের সরকার ও জনগণ আশা করেছিল তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তি সেদেশে সহিংসতা হ্রাস ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। কেননা চুক্তির আগে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালেবানের হামলায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ অবস্থায় তালেবানরা ফের হামলা শুরু করেছে যাতে যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রতিশ্রুতি পালন করতে বাধ্য হয়। মার্কিনিরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করায় তালেবানরাও ব্যাপরোয়া হয়ে উঠেছে, ফলে আফগান শান্তি প্রক্রিয়া কার্যত অচল অবস্থার সম্মুখীন হয়েছে। বিশেষ করে মার্কিন সরকার আফগানিস্তানে আমিরাতের সেনা মোতায়েন রাখা সহ অন্য আরও কিছু দাবি উত্থাপন করায় এবং আফগান সংবিধান সংশোধনের দাবি তোলায় সেদেশে অর্জিত জাতীয় সাফল্য ম্লান হয়ে যাওয়ার ব্যাপারেও উদ্বেগ বেড়েছে। এর ফলে কাতারে আফগানদের মধ্যে সংলাপে কোনো সাফল্য আসেনি এবং আফগান আলোচক দল সরকারের সঙ্গে আরও আলোচনার জন্য শেষ পর্যন্ত কাবুলে ফেরত যায়।
এরপর সরকারের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়ার পরিবর্তন এনে কাতারে আফগানদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হলেও প্রত্যাশা অনুযায়ী তাতে সাফল্য আসেনি, কারণ তালেবানরা তাদের আগের অবস্থানে অটল থাকে এবং তাদের দাবির ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি হয়নি, ফলে দ্বিতীয় দফা আলোচনাও ব্যর্থ হয়। তবে কাতারের দুই দফা আলোচনা ব্যর্থ হলেও আরও কয়েকটি দেশে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও খুব একটা সাফল্য আসেনি। আফগান সরকার প্রথমে আলোচনা প্রক্রিয়ায় আস্থা সৃষ্টির জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, কিন্তু তালেবানরা সে প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছে। তালেবানের রাজনৈতিক দফতরের সচিব শির মোহাম্মদ আব্বাস স্তানিক জাই বলেছেন, যতদিন পর্যন্ত বিদেশি সেনারা সেদেশে উপস্থিত থাকবে ততদিন পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না। তালেবানের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি সম্প্রতি মস্কো সফরে গিয়ে অভিযোগ করেন, আফগান সরকার শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং সেদেশে যুদ্ধ বন্ধ করতে হলে অবশ্যই বিদেশি সেনাদেরকে পুরোপুরি সেদেশ ছেড়ে চলে যেতে হবে।
শান্তি আলোচনায় অস্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আফগান সরকারের আহ্বান সম্পর্কে তালেবান প্রতিনিধি বলেছেন, স্থায়ী শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনা থেকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছা পর্যন্ত তালেবানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি অনুযায়ী যতদিন পর্যন্ত মার্কিন সেনা প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত কোনো সাফল্য আসবে না। কেননা তালেবানের সঙ্গে করা ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র সরকার আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে আফগানিস্তানে তালেবানের অব্যাহত সহিংসতা চলতে থাকার পাশাপাশি তালেবানের সঙ্গে শান্তি চুক্তি অনুযায়ী মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিকেও তালেবানরা শর্ত জুড়ে দেওয়ায় আফগান সরকার এটাকে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে তালেবানের আন্তরিকতার অভাব হিসেবে দেখছে। সরকার মনে করে তালেবানের এই আচরণের ফলে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাবে।
আফগানিস্তানে স্থায়ী শান্তি ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ব্যাপক চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত তার সাফল্যের মুখ দেখেনি। এর পেছনে আফগানিদের কোনো গোষ্ঠীর উগ্র মনোভাব যেমন দায়ী, তেমনি বাইরের ইন্ধনও এক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষ করে সেদেশে যদি সহিংসতা জিয়ে থাকে তাহলে বিদেশি সেনা মোতায়েন রাখার পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও আফগানিস্তান ছেড়ে তারা যেতে চায় না। এ কারণে তারা সবসময় অজুহাত খুঁজছে এবং তালেবানের সহিংস কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে সেই সুযোগ করে দিচ্ছে। এ কারণে বারবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তাতে সরকার ও তালেবান উভয় পক্ষের দ্বন্দ্ব, সন্দেহ ও পারস্পরিক অনাস্থার কারণে তা ভেস্তে যাচ্ছে।
শ্রোতাবন্ধুরা, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য আয়োজিত আলোচনায় বারবার ব্যর্থতার কারণ সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে
শ্রোতাবন্ধুরা, ঘটনার নেপথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা পশ্চিমা গণমাধ্যমে ইরানের নারী সমাজের যে চিত্র তুলে ধরেছিলাম তার স্বরূপ নিয়ে আলোচনাও করেছি। আজ আমরা ইরানের নিরাপত্তা নিয়ে পাশ্চাত্যের প্রচারণা সম্পর্কে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী তা দিয়ে ওই দেশের শক্তিমত্তা পরিমাপ করা যায়। ইরানের ভৌগোলিক অবস্থান ও তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে দেশটির নিরাপত্তার অপরিসীম গুরুত্ব রয়েছে। নিরাপত্তা শব্দটি শুনলে বিশ্বের যে কারো মনে একটি নির্দিষ্ট বিষয় জেগে উঠবে, তবে নিরাপত্তার গুরুত্ব এক একজন এক একভাবে উপলব্ধি করে। সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান ও সুদানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর নাগরিকরা তুলনামূলক শান্তিপূর্ণ দেশগুলোতে বসবাসকারী নাগরিকদের চেয়ে নিরাপত্তার গুরুত্ব অনেক বেশি উপলব্ধি করে। একসময় বৈদেশিক শক্তির সামরিক আগ্রাসন থেকে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার মধ্যেই ওই দেশের নিরাপত্তা সীমিত ছিল, কিন্তু বর্তমানে বিদেশি শত্রুরা শুধুমাত্র সামরিক উপায়ে একটি দেশের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে না, বরং তারা তাদের টার্গেটে থাকা একটি দেশের প্রতিটি বিষয়কে নিরাপত্তাহীন করে তোলার চেষ্টা করে।
খাদ্য, চিকিৎসা ব্যবস্থা ও পরিবেশ থেকে শুরু করে অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতির মতো বিষয়গুলো এখন আর বিদেশি শত্রুর হাত থেকে নিরাপদ নয়। একটি দেশের মানুষের জীবনের প্রতিটি বিষয়কে নিরাপত্তাহীন করে তোলার কাজে এখন গণমাধ্যমকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। গণমাধ্যম দিয়ে অনেক কম খরচে সামরিক আগ্রাসনের চেয়ে বেশি কার্যকরভাবে শত্রুকে ঘায়েল করছে পশ্চিমা শক্তিগুলো। অবশ্য তাদের এই নব্য আগ্রাসন কেবল সেসব দেশে কাজ করছে যেসব দেশের মানুষ গণমাধ্যমের ছল চাতুরি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।
একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী তাকে বিবেচনায় না নিয়ে ওই দেশকে নিরাপদ ভাবা ঠিক নয়। মার্কিন টেলিভিশন চ্যানেল CBS এ প্রচারিত এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী ওয়াশিংটন DC সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে 2019 সালের পর থেকে নানা রকমের অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। অন্যদিকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সংঘবদ্ধ অপরাধের দিক দিয়ে এই দেশটি শীর্ষে অবস্থান করছে। এসব খবর দেখলে যে কারো উচিত আমেরিকা ও ব্রিটেনের মতো দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। কিন্তু বাস্তবে এসব দেশে বিদেশি নাগরিকদের ভ্রমণ করার প্রবণতা বেড়ে চলেছে। এর কারণ হচ্ছে আমেরিকা ও ব্রিটেনের নিরাপত্তাহীন পরিস্থিতির এসব খবর তারা দায়সারাভাবে প্রচার করে ঠিকই, কিন্তু হাজার হাজার প্রতারণামূলক খবরের ভিড়ে এসব খবর হারিয়ে যায়।
পক্ষান্তরে পশ্চিমা গণমাধ্যমগুলো মাঝে মধ্যেই ইরান ভ্রমণের ব্যাপারে অন্যান্য দেশের নাগরিকদেরকে সতর্ক করে দেয়। মিথ্যা খবর তৈরি করা, কোনো ঘটনার অতিরঞ্জিত বিশ্লেষণ, বাস্তবতা উল্টো করে তুলে ধরা, ইরানের ছোট ছোট দুর্বলতাগুলোকে বড় করে তুলে ধরা এবং ইরানের শক্তিমত্তের জায়গাগুলোকে উপেক্ষা করা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলোর ইরান সংক্রান্ত খবরের প্রধান বৈশিষ্ট্য। এসব প্রচারণা উপেক্ষা করে যেসব বিদেশি পর্যটক ইরান ভ্রমণে আসেন তাদের চোখে প্রথমেই ধরা পড়ে ইরানের উন্নত মানের নিরাপত্তা পরিবেশ। একজন বিদেশি পর্যটক নিজের ইরান সফরের অভিজ্ঞতা এভাবে বর্ণনা করেন, আমি এ পর্যন্ত 40টি দেশ সফর করলেও ইরানের মতো এত নিরাপত্তা আর কোথাও পাইনি, আর ইরানিদের আতিথেয়তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের উত্থানের কারণে বিশ্বের বহু দেশের মানুষকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে। ইরাক ও সিরিয়ায় এই গোষ্ঠী ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন একথা স্বীকার করেছেন যে IS বা দায়েশকে আমেরিকাই তৈরি করেছে। এই গোষ্ঠী 2015 থেকে 2017 সাল পর্যন্ত শুধুমাত্র আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে নানা কায়দায় সন্ত্রাসী হামলা চালিয়ে অন্তত 300 ব্যক্তিকে হত্যা করেছে। এ সময় তাদের হাতে আহত হয় আরও প্রায় 900 মানুষ। ব্রিটেনের ম্যানচেস্টার শহরে দায়েশের হামলায় 23 জন এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে 130 জন নিহত হয়। ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ তার দেশের সীমান্ত বন্ধ করে দেন এবং দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হন। ফ্রান্সের বিভিন্ন স্থানে 6,000 থেকে 7,000 সেনা মোতায়েন করতে হয়।
ইরানেও ওই দিনগুলোতে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের একটি হামলা হয়েছিল, তবে ইরানের নিরাপত্তা বাহিনী এতটা শক্তিমত্তার পরিচয় দিয়েছে যে মাত্র 6 ঘন্টার ব্যবধানে সকল সন্ত্রাসী নিহত হয়। ওই হামলায় 17 জন নিহত ও অপর 45 জন আহত হন। তাহলে দেখা যাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের ক্ষেত্রে অনেক বড় সাফল্য লাভ করেছে। জঙ্গি গোষ্ঠী IS ইরানের হাতে যে মার খেয়েছে তাতেই তার কোমর ভেঙে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির ভাষায় এই জঙ্গি গোষ্ঠী ছিল সামান্য সময়ের জন্য জ্বলে ওঠা একটি আতশবাজি মাত্র। শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানের নেতৃত্বে ইরানের কুদস ফোর্স ইরাক ও সিরিয়ায় দায়েশকে চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে।
IS বহুবার ইরাক থেকে ইরানে ঢুকে পড়ার কিংবা ইরানের বিভিন্ন শহরে চোরাগোপ্তা হামলা চালিয়ে ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু সেসব হামলা বাস্তবায়নের আগেই ইরানের নিরাপত্তা বাহিনী তাদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। IS নির্মূল হয়ে যাওয়ার 5 বছর পর 2022 সালের শেষ দিকে ইরানে বিদেশি মদদে চাপিয়ে দেওয়া সহিংসতার মধ্যে সিরাজের একটি মাজারে হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠী। তবে ইরানের নিরাপত্তা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে ওই মাজারে হানা দেয় এবং হামলাকারী সন্ত্রাসীর নিহত হওয়ার মধ্য দিয়ে ওই হামলা শেষ হয়। কিন্তু ওই হামলা থেকে ইরান যে শিক্ষা নিয়েছে তা হল, এই জাতি যদি নিজের ঐক্য ও সংহতি ধরে রাখতে না পারে এবং নিরাপত্তা রক্ষার প্রশ্নে সামান্যতম আপোষও করে, তাহলে শত্রুরা সেই সুযোগ নিতে কার্পণ্য করবে না।
এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো মাঝে মধ্যেই বিশ্লেষকদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে এবং সেখানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ করে। তাদের আলোচনা শুনলে মনে হয় অচিরেই পশ্চিমা শক্তিগুলো ইরানে হামলা চালাবে। তবে নিরপেক্ষ ভাষ্যকাররা মনে করেন, ইরানে হামলা চালাতে নয় বরং এদেশের মানুষের অন্তরে ভীতি সৃষ্টি করা হচ্ছে, এ ধরনের প্রচারণার প্রধান উদ্দেশ্য। তাদের নিজস্ব উদ্দেশ্য যাই হোক না কেন, এসব গোলটেবিল বৈঠকের বেতনভুক্ত বিশ্লেষকরা একটি বিষয় স্বীকার করতে বাধ্য হয়, আর তা হচ্ছে ইরান তার জল, স্থল ও আকাশ সীমাকে সামরিক শক্তিমত্তা দিয়েই সুরক্ষা করতে পেরেছে।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
Tehran-ն խոսում, Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։